বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 12 অক্টোবর, 28 আশ্বিন এবং ফার্সি 20 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তানে আইএস জঙ্গি নির্মূলে আমেরিকার সাহায্যের প্রয়োজন নেই বলে তালেবানের বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে ইসি মাহবুব তালুকদারের বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, বিশাল মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী, পরীক্ষা চালানো হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ আফগানিস্তানে গৃহযুদ্ধ বাঁধানোর কর্মসূচি হাতে নিয়েছে বলে হিজবুল্লাহ মহাসচিবের আশঙ্কা। আওয়ামী লীগকে ভোট চোর বলেছে বিএনপি মহাসচিব, দিবাস্বপ্ন থেকে বের হতে বিএনপি প্রতি আওয়ামী লীগের আহ্বান। এবং ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে, ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। আসসালামু আলাইকুম। শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী বিশাল মহড়া শুরু করেছে। দেশের মধ্যাঞ্চলের মরুভূমি এলাকায় এই মহড়া চলছে। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ দেশে তৈরি বিভিন্ন রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। দেশের আকাশ সীমা এবং স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া পরিচালিত হচ্ছে। এবারের মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অব বেলায়ত স্কাই। ইরানের প্রেস টিভি জানিয়েছে দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, গোয়েন্দা বৃত্তির যন্ত্রপাতি, ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগের ব্যবস্থা এবং ভিজুয়াল সার্ভিলেন্স নেটওয়ার্কের পরীক্ষা চালানো হবে। মহড়া সম্পর্কে খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদে বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে এবং তার পরীক্ষা চালানো হবে এই মহড়ায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা থাংসিরি বলেছেন আমরা এ পর্যন্ত পারস্য উপসাগরে মার্কিন বাহিনীকে
ছয়টি চপেট আঘাত করেছে। তিনি আজ আইআরজিসির নৌবাহিনী দিবস উপলক্ষে একথা বলেন। থাংসিরি আরও বলেন, দীর্ঘ ৪৩ বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করে রাখা হয়েছে, কিন্তু ইরান দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার বিরুদ্ধে আইআরজিসির নৌবাহিনীর সাফল্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আইআরজিসির নৌসেনারা পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ৬টি সফল অভিযান চালিয়েছে। এসব অভিযানের মাধ্যমে পারস্য উপসাগরে মার্কিন অহংকার ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। থাংসিরি বলেন, আমরা পারস্য উপসাগরে কখনোই আগে যুদ্ধ শুরু করিনি। মার্কিন বাহিনী আমাদের তেলবাহী জাহাজ, তেল উত্তোলনের প্ল্যাটফর্ম ও তেল টার্মিনালে আঘাত হেনেছে। এত সব ক্ষতির পর আমরা সাগরে যুদ্ধে জড়িয়েছি এবং আমেরিকাকে ৬টি শক্ত চপেট আঘাত করেছি। তিনি বলেন, পারস্য উপসাগরে আমেরিকার উপস্থিতি গ্রহণযোগ্য নয়, কারণ তাদের উপস্থিতি মানেই অনিরাপত্তা। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান ড. পেইমান জেবেলি এই সংস্থার ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান হিসেবে মিডিয়া ব্যক্তিত্ব আহমদ নওরোজিকে নিয়োগ দিয়েছেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ সহ আইআরআইবির বিদেশি ভাষার রেডিও টেলিভিশন চ্যানেলগুলো ওয়ার্ল্ড সার্ভিস থেকে সম্প্রচারিত হয়। গত ২৯ সেপ্টেম্বর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই ড. পেইমান জেবেলিকে আইআরআইবির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার আগে ড. জেবেলি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান ছিলেন। তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার প্রধানের পদে চলে যাওয়ায় ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানের পদ শূন্য হয়ে পড়েছিল। ৩৩ বছর বয়সী ওয়ার্ল্ড সার্ভিসের নয়া প্রধান আহমদ নওরোজি তেহরান বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ম্যানেজমেন্টে ডক্টরেট করেছেন। তিনি ইসলামী ইরানের সর্বোচ্চ নেতার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ইংরেজি ভাষার কন্টেন্ট সম্পাদনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় পদে দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি আহমদ নওরোজি ওয়ার্ল্ড সার্ভিসের প্রধানের উপদেষ্টার পাশাপাশি ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির পরিচালনা এবং বিষয়বস্তু ব্যবস্থাপকের উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। আফগানিস্তানের কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় ১৫০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর একথা বললেন হিজবুল্লাহ মহাসচিব। ওই হামলার নিন্দাও জানিয়েছেন তিনি। হামলায় আহতদের সবাই আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী হাজারা শিয়া সম্প্রদায়ের লোক। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। গতকাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহ নেতা বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জঘন্য এই বর্বরতা চালিয়েছে এবং হামলার দায় দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে। হাসান নাসরুল্লাহ বলেন, কুন্দুজের শিয়া মসজিদে যে রক্ত ঝরেছে তার দায়িত্ব মার্কিন প্রশাসন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দায়েশকে সমর্থন দেওয়ার সাথে যারা জড়িত তাদের সবাইকে নিতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টে ২৫ ও ৩১ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায় তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারকে ভোট চোর আখ্যায়িত করে বলেছেন, যারা আগের রাতে ভোট চুরি করে নিয়ে যায়, ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত করে, বন্দুক আর পিস্তলের জোরে ক্ষমতা দখল করে বসে থাকে, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। আওয়ামী লীগের গণতন্ত্র শুধু মুখেই, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আজ মঙ্গলবার রাজধানীতে কৃষক দলের বর্ধিত সভা উদ্বোধনকালে মির্জা ফখরুল বলেন, ২০১৪ ও ২০১৮ সালে দেশে কোনো নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেননি। বর্তমান সরকার গত ১২ বছর ধরে এদেশের মানুষের উপরে অত্যাচার করছে। শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি মানুষের কোনো আস্থা নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৯০ এর পটভূমি আর ২০২১ এর পটভূমি এক নয়। সুতরাং গণ অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে। আজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, জাতীয় প্রেস ক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভা সমাবেশের আয়োজন করে থাকে, কিন্তু বিএনপি প্রেস ক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজের দলের মধ্যে জালিয়াতির কথা উল্লেখ করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্করে তৈয়বার 3 গেরিলা নিহত হয়েছে। আজ শোপিয়ান জেলায় ওই সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় তল্লাশি অভিযান চলছে। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক আইজিপি বিজয় কুমার বলেন, জম্মু কাশ্মীরের শোপিয়ান এনকাউন্টারে 3 সন্ত্রাসী নিহত হয়েছে। অন্যদিকে আজ হিন্দি গণমাধ্যম আজ তক জানিয়েছে, গত 24 নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 6 সন্ত্রাসী নিহত হয়েছে। অনন্তনাগ, বান্দিপোরা ও শোপিয়ানে এসব সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে প্রকাশ, গত 30 নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে 5 সংঘর্ষ হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বিকেল 4:30 দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে তথ্য জানান। তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা চিকিৎসকেরা জানাননি। কিছুদিন ধরে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা ওঠানামা করায় চিকিৎসকদের পরামর্শে তাকে আজ বিকেলে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিকেল 3:30 দিকে নিজের গাড়িতে করে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান। পরে গাড়ি থেকে হুইল চেয়ারে করে তাকে হাসপাতালে নেওয়া হলে মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাঁর সঙ্গে কথা বলেন। ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। বিজেপি উত্তরপ্রদেশ থেকে নির্মূল হয়ে যাবে বলেও তিনি আজ এক দলীয় কর্মসূচিতে এ মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে। আমরা জনগণের মধ্যে বিজয় রথ যাত্রার মধ্য দিয়ে যাচ্ছি যাতে বিজেপি উত্তরপ্রদেশ থেকে নির্মূল হয়ে যায়। তিনি আজ মঙ্গলবার দলীয় এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকেই মাঠে নেমে তৎপরতা শুরু করেছে। আজ সমাজবাদী পার্টি কানপুর থেকে বিজয় রথ যাত্রা কর্মসূচির সূচনা করে। লক্ষ্মীপুরের খেরিতে গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা প্রসঙ্গে ওই ইস্যুতে বিজেপিকে টার্গেট করে অখিলেশ যাদব বলেন,
जब किसान अपना हक लेने के लिए निकला तो भारतीय जनता पार्टी के समर्थकों ने उनको टायर से कुचल दिया। किसानों की मृत्यु हुई, किसानों की जान ले ली गई और अब उन्हीं गाड़ी के टायरों से कानून को कुचल रहे हैं। और इन भारतीय जनता पार्टी को नहीं हटाया गया तो उन्हीं टायरों से ये संविधान को कुचल देंगे। इसे समाजवादी विजय रथ लगातार जनता के बीच में रहेगा।
अखिलेश यादव बोलें, कृषकरा अधिकार आदायर जन्य बेरोले बीजेपी समर्थकरा तादेर गाड़ी टायरे पिष्ट करेछे। कृषकदेर मृत्यु होयेछे, तादेर प्राण केड़े नेওয়া হয়েছে। এবার ওই গাড়ির টায়ারে আইনকে পিষ্ট করা হচ্ছে। যদি বিজেপিকে হটানো না যায় ওই টায়ারে সংবিধানকে চূর্ণ করবে। এমত অবস্থায় সমাজবাদী বিজয় রথ এক নাগাড়ে মানুষের মধ্যে থাকবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ভারত ও চীনের মধ্যে উত্তেজনা প্রশমনের আলোচনা ব্যর্থ হওয়ার পর চীন লাদাখ সীমান্তে ট্যাঙ্ক পাঠিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় নিউজ চ্যানেল CCTV-র বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AP এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক সোমবার কোনো ফলাফল ছাড়াই শেষ হয় এবং এই ব্যর্থতার জন্য পরস্পরকে দায়ী করেছে নয়াদিল্লি বেইজিং। সোমবারই সীমান্তে ভারতের পক্ষ থেকে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় লাদাখ সীমান্তে চীনা ট্যাঙ্ক মোতায়েনের দৃশ্য ধরা পড়েছে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হচ্ছে, দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হল চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে, ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে কিন্তু তাতে রাজি হয়নি চীন, তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে ছেদ পড়লেও একেবারে প্রথম থেকে শুরু করা উচিত হবে না। গতকাল টুইটারে দেওয়া এক পোস্টে উলিয়ানভ এসব কথা বলেন। তিনি বলেন, আগে যে ৬ দফার সংলাপ হয়েছে তাতে গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী অগ্রগতি অর্জন হয়েছিল। ২০১৫ সালে ইরান ও ৬ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের উপর আগের সমস্ত নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয় এবং ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন পদক্ষেপের জবাবে ইরানও পরমাণু সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। পরে জো বাইডেন আমেরিকার ক্ষমতায় আসার পর পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলেন এবং এ নিয়ে ভিয়েনায় আলোচনা শুরু হয়। এর মাঝে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আলোচনা স্থগিত রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের তালেবান ঘোষণা করেছে, তারা একাই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের মোকাবেলার ক্ষমতা রাখে এবং এক্ষেত্রে আমেরিকার সহযোগিতার কোনো প্রয়োজন নেই তাদের। তালেবানের ঘোষণা সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সোহেল শাহিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তালেবান নিজেরাই স্বাধীনভাবে আইএস সহ যে কোনো উগ্রগোষ্ঠীকে মোকাবেলা করবে এবং ওয়াশিংটনের কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো চিন্তা তাদের নেই। তিনি বলেন, আফগানিস্তানে আইএস জঙ্গিদের ধ্বংস করার ক্ষমতা তাদের রয়েছে। এদিকে তালেবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আইএস জঙ্গিরা উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে শিয়া মসজিদে হামলা চালানো সহ আরও বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে। শিয়া মসজিদে হামলায় অন্তত ৩০০ মুসল্লি হতাহত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সোহেল শাহিন আইএস জঙ্গিদের নির্মূলে আমেরিকার কাছ থেকে সহযোগিতা না নেয়ার যে কথা বলেছেন তা থেকে বোঝা যায় আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও সহিংসতা রোধে গৃহীত পদক্ষেপে তালেবান হোয়াইট হাউসকে সামিল করতে চায় না। গত ১৫ আগস্ট তালেবান কাবুলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে দায়েশ বা আইএস জঙ্গিরা বিভিন্ন স্থানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে যাতে তালেবান সরকারকে বেকায়দায় ফেলা যায়। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, আইএস জঙ্গিদেরকে তিনি আফগানিস্তানের জন্য তেমন একটা হুমকি মনে করেন না। তার এই বক্তব্যের পর তিনি কুন্দুজে শিয়া মসজিদে হামলার ঘটনা থেকে প্রমাণিত হয়েছে আইএস জঙ্গিরা এখনও সেদেশের জনগণ বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য বিরাট হুমকি হয়ে আছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক ফেতনা ও দ্বন্দ্ব সংঘাত বাঁধানো। বর্তমানে তালেবানের অস্থায়ী সরকার আফগানিস্তানের ধর্ম, বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠী নির্বিশেষে সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এ অবস্থায় আইএস জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে তালেবানের জন্য চ্যালেঞ্জ সৃষ্টির চেষ্টা করছে, যাতে জনগণের কাছে তালেবান সরকারকে দুর্বল প্রমাণ করা যায়। এ কারণে তালেবানের শীর্ষ কর্মকর্তারা আফগানিস্তান জুড়ে দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করার কথা জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও স্বাধীনতার 50 বছরেও নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে কোনো আইন প্রণীত হয়নি। এ প্রসঙ্গে ইসি মাহবুব তালুকদার বক্তব্য দেয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার কড়া সমালোচনা করে বলেন, মাহবুব তালুকদার জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও স্বাধীনতার 50 বছরেও নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে কোনো আইন প্রণীত হয়নি। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ, এমনকি খোদ নির্বাচন কমিশনও সরব হয়ে ওঠায় বেসামাল অবস্থায় পড়েছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি নাম উল্লেখ করেই একজন নির্বাচন কমিশনারকে মানসিক রোগে আক্রান্ত বলে অভিহিত করেছেন। গতকাল সোমবার রাজধানীতে নিজ দলের একটি ইউনিটের সম্মেলনে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন,
ইলেকশন কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যাই হচ্ছে মাহবুব তালুকদার নিজেই।
এর আগে রোববার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন,
গত 50 বছরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন প্রণয়ন করা হয়নি। জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে এই আইন করা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এহেন আইন করা অসম্ভব।
তবে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন,
এটা খুব সাধারণ আইন, এটা অবশ্যই 1 মাস 2 মাসে করা যায়, আর যদি কোনো কারণে ঠিক আছে পার্লামেন্ট বসতে পারলো না, তখন রাষ্ট্রপতি তো এই আইন জারি করতে পারেন, অধ্যাদেশ, এটাকে আমরা বলি অধ্যাদেশ। অতএব এটা আগামী 1 মাসের মধ্যে নিঃসন্দেহে আইনটা করা যায়।
ওদিকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রণয়নের যৌক্তিকতা মেনে নিয়ে আবারও বলেছেন, নির্বাচন কমিশন গঠনে 15 ফেব্রুয়ারির মধ্যে আইন প্রণয়ন করা সম্ভব নয়, তাই এবারও সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এমন বক্তব্য দেন আইনমন্ত্রী। সার্চ কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে এতদিন আইন করা হয় নাই। 2020 সালে রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেন, সিদ্ধান্তটা হলো সার্চ কমিটি গঠন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
ধারাবাহিকে আলোচনা অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আজকের আলোচনায়ও শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তার প্রধান উদ্দেশ্য সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তা প্রতিষ্ঠা বলে দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার যে স্বপ্ন দেখছে তারই অংশ হিসেবে ওই মুসলিম দেশ দুটি তারা দখল করে নিয়েছিল। একমাত্র পরাশক্তি হিসেবে মার্কিন সরকার আফগানিস্তানে বিশাল সেনা সমাবেশ ঘটালেও শেষ পর্যন্ত লজ্জাজনকভাবে তারা আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়। মার্কিন জনগণের দেয়া ট্যাক্সের অর্থ ব্যয় করে যুক্তরাষ্ট্র সরকার গত দুই দশকে আফগানিস্তানে দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে $2 trillion খরচ করেছে। সে কারণে মার্কিন জনগণ বিশেষ করে দেশটির চিন্তাশীল মহল প্রশ্ন তুলেছে, তালেবান যদি একটি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে এবং এ কারণেই ন্যাটোকে সাথে নিয়ে সরকার তাদেরকে দমনের কথা বলে আফগানিস্তানে হামলা চালিয়েছে, তাহলে কেন এরকম একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে মার্কিন সরকার আলোচনায় বসেছে এবং কেনই বা সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি মেনে নেওয়া হল।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল থেকে আরেকটি যে প্রশ্ন তোলা হয়েছে সেটা হচ্ছে, আফগান যুদ্ধে $2 trillion ব্যয় হলেও কেন আজ সন্ত্রাসবাদ দমন তো হয়নি, বরং দায়েশ বা আইএস এর মতো আরো উগ্রগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে যা কিনা আফগানিস্তানের সংকটকে আরো তীব্রতর করে তুলেছে। আফগানিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, মার্কিনেরা যদি $1 না দিয়ে মাত্র 20 সেন্ট দিত তাহলেও আফগানিস্তানের অবস্থার উন্নতি হতো এবং নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া যেত। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র যদি $2 trillion হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রভৃতি নির্মাণ এবং মাদকের উৎপাদন ও বিস্তার রোধে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নের পেছনে ব্যয় করত, তাহলেও কি অত্যন্ত অপমানজনকভাবে তাদেরকে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে হতো? এমনও প্রশ্ন উঠেছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনারা চলে যেতে বাধ্য হওয়ার পর এটা প্রমাণিত হয়েছে যে তারা এখন আর বিশ্বের বড় শক্তি নয় এবং চাইলেই নিজেদের ইচ্ছা অনিচ্ছা অন্য কোনো জাতির উপর চাপিয়ে দিতে পারবে না।
গত 20 বছরে মার্কিনিরা আফগানিস্তানে সীমাহীন মানবাধিকার লঙ্ঘন করেছে এবং তাদের অব্যাহত আগ্রাসন ও হত্যাযজ্ঞের কারণে ওই দেশটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন জেলখানায় আটক আফগানদের সাথে মার্কিন সেনাদের অশ্লীল আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় হোয়াইট হাউস আন্তর্জাতিক অঙ্গনে যেমন ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে, তেমনি আফগান জনগণের কাছে তারা অত্যাচারী ও দখলদার শক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। প্রথমে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাক থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করেন এবং কিছু সেনা সরিয়েও নেন। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হয় এবং সর্বশেষ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা পুরোপুরি সরিয়ে নিয়েছে। এ থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র সব সরকারই কম বেশি এটা উপলব্ধি করেছে যে পশ্চিম এশিয়া থেকে তাদের সেনা সরিয়ে আনার মাধ্যমে কেবল ওই অঞ্চলে বিরাজমান বিভিন্ন সমস্যার অবসান ঘটতে পারে।
বাস্তবতা হচ্ছে মার্কিন সরকার অনেক বছর আগে থেকেই আফগানিস্তানে অচল অবস্থার সম্মুখীন হয়েছিল, এরপরও জোর করে ওই দেশটিতে অবস্থান করার কারণে তাদের কেবল প্রাণহানি ও আর্থিক ক্ষতি হয়েছে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার মাধ্যমে কার্যত মার্কিনিরা দীর্ঘতম এ যুদ্ধে তাদের পরাজয়ের বিষয়টি মেনে নিয়েছে। বাগরাম ছিল আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং বলা যায় তারা ওই দেশটিতে অনেকটা রাজকীয়ভাবে শাসন করত। এই ঘাঁটিতে 1,00,000 মার্কিন সেনা মোতায়েন ছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে বলা হয়েছে, 2001 সালের 11 সেপ্টেম্বর থেকে 2019 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার যুদ্ধে $57.1 trillion ব্যয় হয়েছে, যা ছিল মার্কিন জনগণের দেয়া কষ্টার্জিত ট্যাক্সের অর্থ।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী বাহিনী সেন্ট কমের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় মার্কিন সেনারা পণ্যবাহী বিমানের সহযোগিতায় বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রায় 1000টি চালান অন্যত্র সরিয়ে এনেছে এবং তাড়াহুড়ো করে সঙ্গে নিতে না পারায় অবশিষ্ট বহু টাকা মূল্যের গুরুত্বপূর্ণ ও ভারী 10,000 সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে, যাতে সেগুলো আফগান সেনাবাহিনী কিংবা তালেবানের হাতে না পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 8 জুলাই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিকে সমর্থন করে জোরালো বক্তব্য দিয়েছেন, যদিও এর মাধ্যমে তিনি মূলত আফগানিস্তানে ব্যর্থতার জন্য প্রতিবেশী দেশগুলোকে দায়ী করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি আফগান সরকার ও তালেবানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, আফগান সরকারের উচিত তালেবানের সঙ্গে আপোষ করা।
পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানের ভবিষ্যতের ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্য প্রতারণা ছাড়া আর কিছু নয়, কেননা তারা কখনোই এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেনি। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই সম্প্রতি ধর্মীয় লাইনে ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় আফগানিস্তানের নিরাপরাধ জনগণের উপর পরিকল্পিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে বলেছেন, যেসব ষড়যন্ত্রকারীরা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস সৃষ্টি করে তাদেরকে ইরাক ও সিরিয়ার জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, ওই ষড়যন্ত্রকারীরাই বা কুচক্রি মহলে ইরাক ও সিরিয়ায় ব্যর্থ হওয়ার পর এসব সন্ত্রাসীদেরকে আফগানিস্তানের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আফগানিস্তানে যত হত্যাকাণ্ড ঘটেছে তার পেছনে আইএস জঙ্গি সন্ত্রাসী ও তাদের মদতপুষ্ট মার্কিনীদের হাত ছিল।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, মার্কিন সমর্থিত আইএস জঙ্গিদের কাছে শিয়া সুন্নি কোনো পার্থক্য নেই, বরং শিয়া সুন্নি নির্বিশেষে সব বেসামরিক মানুষজনেই তাদের টার্গেট। তিনি বলেন, শত্রুরা মুসলমানদেরকে এমন সব সংকটে জর্জরিত করে রাখার চেষ্টা করছে যাতে তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চিন্তা করারও সুযোগ না পায়। তো শ্রোতা বন্ধুরা, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ এবং এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
সবাই ভালো ও সুস্থ থাকুন।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 12 অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, মল্লযুদ্ধই কি তবে সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত? প্রথম আলো। অবৈধ সম্পদের মামলা, লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড মানবজমিন। ই ভ্যালি পরিচালনা বোর্ড গঠন করবে হাইকোর্ট, ইত্তেফাকের শিরোনাম। যুগান্তরের শিরোনাম, 90 আর 2021-এর পটভূমি এক নয় বললেন ওবায়দুল কাদের। আত্মসমর্পণ করে জামিন পেলেন ডক্টর ইউনুস কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, গতিবিধির উপর মুম্বাই পুলিশের নজরদারি অভিযোগ দায়ের এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের আনন্দবাজার পত্রিকা। কৃষক মৃত্যুতে জড়িত মন্ত্রীর অপসারণ চেয়ে মৌন ব্রত পালন করলেন প্রিয়াঙ্কা গান্ধী। আজকাল রাতভর জঙ্গি বিরোধী অভিযান কাশ্মীর উপত্যকায়, সেনার গুলিতে নিহত 3 লস্কর সদস্য। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকার পতনে দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে, কথাটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ শিরোনাম করেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আমাদের বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক রাজনীতির সময় খুবই স্বাভাবিক। বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই কিন্তু আমাদের রাজনীতি খানিকটা তেতে উঠছে। ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি সে বক্তব্য তারই ধারাবাহিকতা ছাড়া আর নতুন কিছু নয়। এখানে বিশ্লেষণের যে বিষয়টি, সেটি হচ্ছে যে বিএনপি সরকারকে পদত্যাগ করতে বলেছে এবং বলেছে যে এই সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে যাবে না এবং সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবে। এখানেই বক্তব্য হচ্ছে সেতুমন্ত্রীর যে বিএনপির এই যে স্বপ্ন, এটি দিবাস্বপ্নে পরিণত হবে, রঙিন খোয়াবে পরিণত হবে, তার মানে সরকার পদত্যাগ করবে না। এখন প্রশ্ন হচ্ছে সরকারের পদত্যাগ করা উচিত কি না। এই উচিত অনুচিতের প্রশ্ন আমি মনে করি রাজনীতিবিদদের ভালোই জানা আছে, কারণ তারাই দেশ পরিচালনা করেন, আজ কেউ বিরোধী দলে, কালকে আবার সরকারি দলে। ফলে দেশের রাজনীতি এবং দেশের সমস্ত পরিচালনার দায় দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোর কাঁধে, যেহেতু সেহেতু আমি মনে করি দেশের বৃহত্তর স্বার্থে তাদের জনগণের স্বার্থটা দেখা উচিত, এবং যদি পদত্যাগ করার প্রয়োজন থাকে তাহলে পদত্যাগ করা উচিত, আর যদি আলোচনার মাধ্যমে চলমান কোনো সমস্যার সমাধান করার প্রশ্ন থাকে, প্রয়োজন থাকে, তাহলে তা নিয়ে আলোচনা করা উচিত। কিন্তু কারো পক্ষেই গো ধরা বা একরোখা অবস্থান নেওয়া ঠিক হবে না, যে পদত্যাগ করতেই হবে তা না, হলে জ্বালাও পোড়াও আন্দোলন, অথবা পদত্যাগ করব না, এটি বিরোধী দলের রঙিন স্বপ্নে পরিণত করাবো, এইরকম অবস্থান নেওয়া ঠিক হবে না। দেশের বৃহত্তর স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে রাজনীতিবিদদের সহনশীল আচরণ, সহনশীল কথাবার্তা বলা খুবই জরুরি।
আফগানিস্তানকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেওয়ার কাজ হাতে নিয়েছে দায়েশ, একথা বলেছেন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। আপনার পর্যবেক্ষণ কি?
জি, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য অত্যন্ত সঠিক এবং এই মুহূর্তের বাস্তবতা। বাস্তবতা হচ্ছে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বোমা হামলা চালাচ্ছে, সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করছে এবং তারা তার দায় স্বীকার করছে, এটি আর লুকোবার কোনো কিছু নেই। আর দায়েশ আমেরিকার তৈরি, আমেরিকা এবং তাদের মিত্ররা যে পৃষ্ঠপোষকতা দিয়ে দায়েশকে তৈরি করেছে তাতে কোনো সন্দেহ নেই। সিরিয়া এবং ইরাকে তাদের মিশন ব্যর্থ হওয়ার পর এখন তারা আফগানিস্তানে একই কাজ করছে, যাতে আফগানিস্তান অস্থিতিশীল হয়, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়, এই সমস্ত লক্ষ্য নিয়ে। সেক্ষেত্রে হাসান নাসরুল্লাহ যে বক্তব্য দিয়েছেন যে দায়েশের অ্যাসাইনমেন্ট, তাদের কাজ, তাদের কর্মসূচি হচ্ছে আফগানিস্তানকে অস্থিতিশীল করা এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া। আমরা বলি না যে তালেবান অনেক ভালো, কিন্তু এই মুহূর্তে যেহেতু তালেবানের হাতে ক্ষমতা এবং দীর্ঘ 40 বছর আফগানিস্তান প্রচণ্ড রকমের অস্থিতিশীলতার ভিতর দিয়ে সময় পার করেছে, সেক্ষেত্রে এই দেশটিকে এখন স্থিতিশীল হতে দেওয়া উচিত। মার্কিন সমর্থন পুষ্ট সরকারগুলো যেহেতু ব্যর্থ হয়েছে এবং সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা পালিয়ে গেছেন দেশ থেকে, সেক্ষেত্রে তালেবান দেশে, তাদের হাতে দেশ, ক্ষমতা পরিচালনা করছে তারা, তাদেরকে অস্থিতিশীল করা উচিত হবে না। কিন্তু আমেরিকা সেই কাজ করছে এবং এক্ষেত্রে দায়েশকে তারা ব্যবহার করছে, এবং দায়েশ কারা তৈরি করেছে তা আমরা সবাই জানি। দায়েশ মূলত আফগানিস্তানকে অস্থিতিশীল করে সেখানে গৃহযুদ্ধ লাগাতে চায় এবং আমেরিকা তাদের পরাজয়ের একরকমের দূরবর্তী প্রতিশোধ গ্রহণ করতে চায় এভাবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। গতিবিধির উপর মুম্বাই পুলিশের নজরদারি অভিযোগ দায়ের এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আরিয়ান কাণ্ডে মূল তদন্তকারী অফিসার মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা এনসিবির কর্তা সমীর ওয়াংখেড়ের গতিবিধির উপর নজরদারি চালানোর অভিযোগ উঠল মুম্বাই পুলিশের বিরুদ্ধে। অভিযোগ তুললেন খোদ এনসিবি কর্তাই। বিষয়টি তিনি মুম্বাই পুলিশের শীর্ষ মহলেও জানিয়েছেন। গত দুদিন ধরে তার পেছনে ওশিয়ারা থানার দুই পুলিশকর্মী ছায়াসঙ্গীর মতো তাকে অনুসরণ করছেন। কেন দুই পুলিশকর্মী তার পিছু নিচ্ছেন, তার গতিবিধির উপর নজর রাখছেন, তা নিয়ে রহস্যক্রমেই ঘনীভূত হচ্ছে। আরিয়ান খান মাদক কাণ্ডের তদন্ত করছেন সমীর, যে ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে দেশ জুড়ে। তবে এরই মধ্যে সমীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। অভিযোগ উঠেছে রাজনীতির যোগ সাজসেই এ ধরনের কাজ করছেন সমীর। আরও অভিযোগ উঠেছে বলিউড এবং মুম্বাইয়ের বদনাম করতেই এ ধরনের কাজ করছেন সমীর। এ অভিযোগ তুলেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। রাতভর জঙ্গি বিরোধী অভিযান কাশ্মীর উপত্যকায় সেনার গুলিতে নিহত তিন লস্কর সদস্য, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই থামছেই না কাশ্মীর উপত্যকায়। সোমবারই জঙ্গি হামলায় জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে শহীদ হয়েছিলেন এক সেনা অফিসার সহ মোট পাঁচ জওয়ান। তারপর থেকে লাগাতার উপত্যকার বিভিন্ন অংশে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। সোমবার রাতভর যৌথ বাহিনীর অপারেশনেও তিন লস্কর জঙ্গি নিহত হয়েছে, উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। কৃষক মৃত্যুতে জড়িত মন্ত্রীর অপসারণ চেয়ে মৌনব্রত পালন করলেন প্রিয়াঙ্কা গান্ধী, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। ছেলে হাজতে কিন্তু বাবা এখনও মন্ত্রিত্ব সামলাচ্ছেন। এবার লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় জড়িত অজয় মিশ্রের অপসারণ দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল সোনিয়া গান্ধী মৌনব্রত পালন করলেন, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরতে হবে অজয় মিশ্রকে। গত সপ্তাহের ঘটনায় কানাঘুষো হচ্ছিল, চাপে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে পারেন, কিন্তু না, শেষ পর্যন্ত মন্ত্রীর পদেই রয়ে গেলেন মিশ্র। তার অপসারণের কথা উড়িয়ে দিয়েছে শীর্ষ নেতৃত্ব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পাশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্পটি হল ক্ষুদ্র খরগোশের বুদ্ধির কাছে বিশালকায় হাতি কুপকাত। প্রাচীন আমলের কথা, একটা জঙ্গলের ভেতর ছিল চমৎকার একটি ডোবা। ওই ডোবার পানি দেখতে যেমন পরিষ্কার তেমনি ঠান্ডা এবং উপাদেয়। ডোবার চারপাশে বাস করত বেশ কিছু খরগোশ। তারা যখনই তৃষ্ণার্ত হয়ে পড়ত ওই ডোবার পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করত। মোটামুটি খরগোশদের জীবন ভালোই কাটছিল ওই জঙ্গলে।
একদিন কথা নেই বার্তা নেই খরগোশদের ভুবনে একদল হাতি এসে হাজির হল। হাতিগুলো প্রতিদিন পানি খাবার জন্য এই ডোবায় আসত এবং ডোবায় নেমে পানি খেত। স্বাভাবিকভাবেই খরগোশেরা মনক্ষুণ্ণ হল, তাদের জীবনের শান্তি সুখ সবই যেন শেষ হয়ে গেল। তারা এখন আর স্বাধীনভাবে এই ডোবায় যেতে পারছে না। যখনই তারা যেতে চাইত দেখতে পেত কয়েকটি হাতি ডোবার আশেপাশে রয়েছে। ভয়ে আর খরগোশেরা ডোবার কাছেও যেত না। তাছাড়া হাতিগুলো ডোবায় নেমে পানিকে ঘোলা করে ফেলত। খরগোশেরা নিরুপায় হয়ে এই আপদ থেকে উদ্ধার পাবার পথ বের করতে পরামর্শ বৈঠক ডাকল। পরামর্শ বৈঠকে কি হলো তা শুনবো একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
খরগোশদের পরামর্শ বৈঠকে একটি বৃদ্ধ খরগোশ ছিল। সে ছিল যথেষ্ট বুদ্ধিমান এবং সচেতন। সবাই তাকে তার বিচক্ষণতার জন্য এক নামে চিনত। সেই বৃদ্ধ খরগোশ বলল, আমি এই সমস্যা সমাধানের একটা উপায় খুঁজে বের করব, চিন্তা করো না তোমরা। খুব দ্রুতই এমন এক কাজ করব যে হাতিগুলো আর এই ডোবার ধারে কাছেও ফিরবে না। খরগোশের অবাক হয়ে গেল, তবে বৃদ্ধের উপর সবার আস্থা ছিল। তারা জানতে চাইল, তোমার মতো এক দুর্বল ছোট্ট খরগোশ এমন কি কাজ করবে হাতির পালের সঙ্গে? তুমি কি হাতিদের সঙ্গে যুদ্ধ করে পারবে তাদেরকে ডোবার কাছ থেকে দূরে সরিয়ে দিতে? বৃদ্ধ খরগোশ বলল, আমার একটা প্ল্যান আছে, শীঘ্রই তোমরা জানতে পারবে। আজ রাতে আমি পাহাড়ে যাব এবং হাতির পালের সঙ্গে কথা বলবো। আশা করি তারা আমার কথা আমলে নেবে এবং এখান থেকে চলে যাবে।
খরগোশেরা বৃদ্ধের বুদ্ধিমত্তার ব্যাপারে আস্থাশীল ছিল, জানতো যে বৃদ্ধ ফালতু কথা বলে না, নিশ্চয় এমন চিন্তা করেছে যাতে আমরা এই দুরবস্থা থেকে মুক্তি পাই। যাই হোক, ওই রাত ছিল পূর্ণিমার রাত, মানে চাঁদের চতুর্দশীর রাত। পরিপূর্ণ চাঁদ রূপার থালার মতো আকাশে জল জল করছিল। বৃদ্ধ খরগোশ পাহাড়ে গেল এবং চিৎকার করে হাতিদের ডাকল। হাতিদের কানে খরগোশের আওয়াজ যেতেই খরগোশের দিকে তাকালো তারা। খরগোশ হাতিদের মনোযোগ দেখে বলল, হে হস্তিকল, মনোযোগ দিয়ে শোনো তোমরা, আমি হলাম চাঁদের প্রতিনিধি। চাঁদের পক্ষ থেকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। চাঁদ বলেছে কোনো হাতির অধিকার নেই ডোবার ধারে কাছে যাবার, কারণ ওই ডোবাটি খরগোশদের। এরপর কি হলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের। আজকের আসরে খরগোশ হাতিদের সঙ্গে চাঁদের পক্ষ থেকে কথা বলছিল যে, চাঁদ আমাদের খরগোশদের আত্মীয়, আমাকে চাঁদই পাঠিয়েছে তোমাদের কাছে, তার পয়গাম আমি তোমাদের কাছে পৌঁছালাম। ওই ডোবা চাঁদের আর চাঁদ তা খরগোশদের দিয়েছে, সুতরাং তোমরা আমাদের ডোবার আশপাশ থেকে চলে যাও। হে হস্তিকুল, মনোযোগ দিয়ে শোনো, যদি ওই ডোবার কাছে তোমরা যাও, চাঁদ কিন্তু তোমাদের অন্ধ করে দেবে। তোমরা যদি আমার কথা না শোনো কিংবা মনে করে থাকো খামোকা এসব বলছি, তাহলে পরীক্ষা করে দেখতে পারো। আজ রাতে পানি খেতে ডোবায় গিয়ে দেখো, তাহলেই চাঁদের রাগ টের পাবে। এরপর খরগোশ হাতিদের সম্বোধন করে বলল, আমি তোমাদের ভালোর জন্যই বলছি, যত দ্রুত সম্ভব সবকিছু গুছিয়ে নাও এবং এখান থেকে চলে যাও।
যদি তোমরা না যাও তাহলে তোমাদের পরিণতি তোমরা নিজেরাই দেখতে পাবে। তখন হয়তো বলতে পারো কেন আমরা তোমাদেরকে আগে জানাইনি, সে কারণে তোমাদের জানিয়ে গেলাম। খরগোশ কথা শেষ করে পাহাড় থেকে নেমে এলো এবং তার বন্ধুদের কাছে ফিরে গেল। সবাই তো হুমড়ি খেয়ে পড়ল, কি হলো, হাতিরা চলে যাবে তো, ইত্যাদি কথাবার্তা। বৃদ্ধ খরগোশ বলল, দেখো কি হয়, দোয়া করো যাতে হাতিরা আমার কথা বিশ্বাস করে। হাতিরা সাধারণত দিনের বেলায় পানি খেতে ডোবায় যেত, রাতে কখনোই তাদের যাওয়া হয়নি। খরগোশেরা রাতে যায়নি কখনো। হাতিরা খরগোশের কথাগুলো নিয়ে ভাবল। এক হাতি বলল, বৃদ্ধ এই খরগোশ কি সব আবোল তাবোল বকে গেল। অন্য হাতি বলল, না, কি করে জানো যে সে সত্য কথা বলেনি। হাতিদের নেতা বলল, হতেও তো পারে চাঁদই বলেছে কথাগুলো, আমরা বরং পরীক্ষা করে দেখি, ডোবার কিনারে যাই, তাহলে সত্য মিথ্যা বোঝা যাবে। এরপর কি হলো তা শুনবো খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
হাতির পাল ডোবার দিকে রওনা দিল। নেতা হাতি বলল, তোমরা দাঁড়াও, আমি অবস্থা দেখে আসি। নেতা হাতি ডোবার কাছে যেতেই তার নজরে পড়ল ডোবার পানিতে সত্যি সত্যি পূর্ণ চাঁদ। হাতির জানা ছিল না এটা চাঁদের প্রতিচ্ছবি। মনে মনে বলল, খরগোশের কথা সত্য। তারপরও ডোবায় সুঁড় দিয়ে পানি খেয়ে দেখতে চাইল। অমনি দেখল পানির ঢেউয়ে চাঁদ দুলে উঠছে এবং অস্পষ্ট হয়ে উঠেছে চাঁদ। হাতি ভাবল চাঁদ রেগে মেগে কাঁপছে, দ্রুত ডোবা থেকে চলে গেল এবং পুরো ঘটনা সঙ্গীদের খুলে বলল। সবশেষে বলল, তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে চলে গেলেই ভালো, আমরা বরং আরেকটা ডোবা খুঁজে বের করব।
তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। যাওয়ার আগে হাতে থাকা কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং জর্দানের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় স্বার্থ নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। গতকাল জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লিহান কথা বলেন। এ সময় দুই মন্ত্রী পারস্পরিক স্বার্থ ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা করেন। টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতাপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক রক্ষায় আগ্রহী। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে 27 জাতির এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে। বিশ্ব অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের ক্ষয়িষ্ণু ভূমিকার কারণে উদ্বিগ্ন হয়ে একথা বলেছেন জোসেফ বোরেল। তিনি বলেছেন, সম্ভবত এই জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে। রোববার এক ব্লগ পোস্টে বোরেল এ মন্তব্য করেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো এবং ন্যাটো জোটের নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের কাজ করা উচিত। একে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা হারানোর ঝুঁকি ঠেকানো যাবে। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন আর গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছে না, বরং দিন দিন অবজ্ঞার পাত্রে পরিণত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। এ অবস্থায় অন্যদের সিদ্ধান্তের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজেদের বিষয়গুলো ঠিকমতো পরিচালনার দিকে নজর দেওয়া উচিত। বিশাল মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পরীক্ষা চালানো হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণের। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ আফগানিস্তানের গৃহযুদ্ধ বাঁধানোর কর্মসূচি হাতে নিয়েছে বলে হিজবুল্লাহ মহাসচিবের আশঙ্কা। আওয়ামী লীগকে ভোট চোর বলেছে বিএনপি মহাসচিব। দিবাস্বপ্ন থেকে বের হতে বিএনপির প্রতি আওয়ামী লীগের আহ্বান। এবং ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতা হারাতে চলেছে, ওরা নিশ্চিন্ন হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.